আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কা সফরে বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। মস্কোয় সই হল ইরান রাশিয়া সমঝোতা স্মারক। ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন। আবার সুস্পষ্ট হল মানবাধিকারের নামে মার্কিন ভাওতাবাজি। ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যার অবসান হওয়া উচিত, যুদ্ধ কোনো সমাধান আনে না বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ, নরেন্দ্র মোদীর জবাব তলব নির্বাচন কমিশনের, রাহুলকেও নোটিশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সংস্কৃতি, সিনেমা, পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও শ্রীলঙ্কার মধ্যে 5টি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির একদিনের কলম্বো সফরের সময় তিনি ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গতকাল ইরান ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ কর্মকর্তারা এসব MOU স্বাক্ষর করেন। এর আগে বুধবার সকালে ইরান ও পাকিস্তানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট রাইসির 3 দিনব্যাপী ইসলামাবাদ সফর শেষ হয়। ইসলামাবাদ থেকে তিনি সরাসরি কলম্বো চলে যান। সেখানে তিনি বলেন, শ্রীলঙ্কার উন্নয়নে সব রকম সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কায় ইরানি বিশেষজ্ঞদের নির্মিত একটি বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, এই প্রকল্প উদ্বোধনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দেশের কর্মকর্তারা একথা উপলব্ধি করেছেন যে পারস্পরিক উন্নয়নে ইরান ও শ্রীলঙ্কা একে অপরকে সহযোগিতা করতে পারে। শ্রীলঙ্কাকে একটি স্বাধীন চেতা দেশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হলে তা দুই দেশের জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রযুক্তিগত ও প্রকৌশল সক্ষমতাকে কাজে লাগিয়ে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি বেশি দেশে বিশাল বিশাল জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প তৈরি করে দিয়েছে। এবার শ্রীলঙ্কায় ওমা উইয়া মাল্টিপারপাস প্রজেক্ট নামক যে সেচ প্রকল্প ইরান নির্মাণ করেছে, সেটি রাজধানী কলম্বো থেকে 200 কিলোমিটার পূর্ব দিকে তুলনামূলক দূরবর্তী ও শুষ্ক অঞ্চলে অবস্থিত। প্রেসিডেন্ট রাইসি গত রাতে কলম্বো থেকে তেহরানে ফিরেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাক্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয়। স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন। গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। দুই দেশের উপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা সমন্বয় বেড়েছে। সেন্ট পিটার্সবার্গ শহরে 23 থেকে 25 এপ্রিল পর্যন্ত বিশ্বের 106টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন। দখলদার ইহুদিবাদ ইসরায়েল এবং ইউক্রেনকে যুদ্ধ করার জন্য অর্থ সহায়তা দেওয়ার যে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস, তাতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলে মার্কিন সরকার দখলদার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সই করেছেন এবং এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি পাশ হয়। এই বিলের মাধ্যমে বিশেষ করে ইসরায়েলকে যে অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তাতে গাজায় ইসরায়েল আরও ভয়াবহ গণহত্যা চালাবে। ফলে এই সহায়তা বিলের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ভাওতাবাজি নতুন করে ফুটে উঠেছে। মোট 9,500 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে। এর মধ্যে ইহুদিবাদ ইসরায়েলকে দেওয়া হবে 2,600 কোটি ডলার, 6,100 কোটি ডলার ইউক্রেনকে এবং তাইওয়ানকে 800 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। বিলটিতে সই করার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল পাশ করেছি, এখন আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়া দরকার, আমরা তা করছি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, সিনওয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল আল আরাবি আল জাদিদকে বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা তিনি দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে। হামাসের ওই সিনিয়র নেতা বলেন, ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত হয়। এ কাজে তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোন লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া। ইহুদিবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইমের কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন। গতরাতে ইসরায়েলের কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের ইয়েদিউত আহারনুত পত্রিকার নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পদ অনুসরণ করেছেন। সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যা চলছে, অবশ্যই এর শেষ হওয়া উচিত। যুদ্ধ কোনো সমাধান বয়ে আনে না। আজ থাইল্যান্ডের ইএসসিএপি হলে বক্তৃতায় এ আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বিশ্ববাসীকে সব ধরনের আক্রমণ ও নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে তিনি বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা, যে কারণে সব রকমের হামলা আক্রমণ কিংবা নৃশংসতার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের শান্তির নতুন এজেন্ডার পাশে রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গাজায় চলমান যুদ্ধ কেবল হতাহতের সংখ্যায় বাড়াচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে আলোচনায় শান্তি নিয়ে আসতে পারে। এ প্রসঙ্গে শেখ হাসিনা তার উদ্যোগ ১৯৯৬ সালে বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করার কথা তুলে ধরেন। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগে অবশেষে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করল দেশটির নির্বাচন কমিশন। মোদীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিজেপিকে নোটিশ পাঠিয়েছে কমিশন। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। ২৯ এপ্রিলের মধ্যে দুই পক্ষকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। গত রোববার রাজস্থানের একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে, অর্থাৎ দেশের সম্পদ বণ্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে, অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে এই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছিল যে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই, আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে এক বাক্যে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী নেতারা। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা, ফলে তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি একথা বলেন। গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধাদের চালানো অভিযানের জবাবে দখলদার ইসরায়েল সরকার যে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে তার সমালোচনা করেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি, কিন্তু নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ। আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি। গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কি হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারত গত শতাব্দীতে একটি উপনিবেশকতা বিরোধী সমাজ এবং রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। তবে গত এক দশকে, বিশেষ করে গত দুই বছরে, বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা ও ভাবমর্যাদা অনেকটাই কমে গেছে। এর কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ভারত এমন একটি ভূমি যেটি অতীতকাল থেকেই তার বৈচিত্র্য এবং সহনশীলতার জন্য পরিচিত, এবং অন্যদিকে গত শতাব্দীতে দেশটি একটি ঔপনিবেশিক বিরোধী সমাজ ও রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল। তবে গত এক দশকে, বিশেষ করে গত দুই বছরে, বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি অনেকটাই কমে গেছে। গান্ধীর দেশ থেকে ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হল ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৃশ্যে উত্থান দেশটিতে নতুন সংঘাত সৃষ্টি করেছে। বিজেপি এমন একটি দল যেটি ইসরায়েলকে সমর্থন করে এবং ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতিকে ছড়িয়ে উপনিবেশীবাদ বা পশ্চিমাদের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে আসছে। নয়াদিল্লির সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস বা সিএসডিএস এর সাম্প্রতিক জরিপ দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিগুলো দেশে ধর্মীয় বিভাজন আরো গভীর করেছে। ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে এই ধর্মীয় বিভাজন বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে ক্ষমতা দখল করে এবং আরএসএস বা শিবসেনার মতো হিন্দুত্ববাদী উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে উস্কি দিয়ে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করেছিল, যাদের গ্রামে এবং ছোট শহরগুলোতে প্রচুর প্রভাব রয়েছে। 2015 সালে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীন ভাবে বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে মসজিদ ধ্বংস, জালেদা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সীমিত করা, মুসলিম অভিবাসীদের বসবাসের অনুমতি প্রদান নিষিদ্ধ করা, কাশ্মীর অঞ্চলের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করা এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দু চরমপন্থীদের সহিংস আক্রমণের মুখে নীরব থাকা অন্যতম। এসব সমস্যার কারণে ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছে এবং বিশ্বস্তরে এবং অন্যান্য দেশের ধর্মীয় ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পেতে শুরু করেছে। আরেকটি সমস্যা হল ভারতের উপনিবেশিক বিরোধী ধারার প্রতি মনোযোগের অভাব। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে নিজেকে সরিয়ে ভারত পশ্চিমের দিকে ঝুঁকে পড়ে এবং এই প্রেক্ষাপটে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের পররাষ্ট্রনীতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা বিশ্বকে অবাক করেছে, যেমন ফিলিস্তিন ইস্যুতে ভারতের নীতিগুলোর পরিবর্তন বিরোধপূর্ণ ছিল এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর থেকে সমর্থন তুলে নিয়ে দেশটি দখলদার ইসরায়েলের দিকে ঝুঁকে পড়েছে। নয়াদিল্লি ইসরায়েলকে কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমর্থন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা এই অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সামরিক সহযোগিতাও জোরদার করেছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই এগিয়ে গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা যিনি গাজায় প্রতিরোধকামীদের আলাক্সা তুফান অভিযানের নিন্দা জানিয়েছিলেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তার নিঃশর্ত সমর্থন বজায় রেখে ভারত গত অক্টোবরের 27 তারিখে জাতিসংঘে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার অনুরোধের প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করে। ডিপ্লোম্যাট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে গাজা ইস্যুতে ভারতের এই অবস্থানের ফলে তা দেশটির হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থীদের উস্কি দিয়েছিল, যারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রচারণা শুরু করেছিল। আর এটি ছিল ভারতে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তৃতা প্রচারের একটি হীন প্রচেষ্টার অংশ।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। শ্রীলঙ্কা সফরে বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। মস্কোয় সই হল ইরান রাশিয়া সমঝোতা স্মারক। ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন। আবারও সুস্পষ্ট হল মানবাধিকারের নামে মার্কিন ভাওতাবাজি। ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যার অবসান হওয়া উচিত, যুদ্ধ কোনো সমাধান আনে না বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ নরেন্দ্র মোদীর জবাব তলব নির্বাচন কমিশনের, রাহুলকেও নোটিশ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে 1650টি অভিযান চালিয়েছে, যাতে 2000-এর বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। গতকাল গাজা ইসরায়েল যুদ্ধের 200তম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং দখলদার ইসরায়েলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন। প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ একটি। গতকাল তিনি দেশের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এক সমাবেশে একথা বলেন। লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং সর্বশেষ পাওয়া খবরের অংশবিশেষ শুনলেন। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে। চলুন আমরা একসঙ্গে বসে আমাদের পরবর্তী পরিবেশনাগুলো শুনতে থাকি।
বিসমিল্লাহির রহমান